ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে ১৯০ মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হুসেন। প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার প্রথমবারের মতো জো বাইডেন ২ সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বলে দৃশ্যত স্বীকার করেও তারপর তিনি বলেন যে তিনি হার মানছেন না। তারপর অগণিত টুইটার বার্তায় তিনি ভিত্তিহীন দাবি করে চলেন যে তাঁর ভোট জালিয়াতির কারণে তিনি হেরেছেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট সরকারিভাবে জো বাইডেনের কাছে হার মানতে অস্বীকৃতি জানালেও যুক্তরাষ্ট্রের সকল বৃহৎ সংবাদ মাধ্যমগুলি এক সপ্তাহ ধরে জানায় যে তিনি প্রয়োজনীয় ২৭০টি ইলেকট্রাল ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন। জো বাইডেনের মনোনীত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইন এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার বার্তা জো বাইডেনকে প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট নন নির্ধারণ করে না, আমেরিকান জনগণ সেই রায় দিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় সংক্রমণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান প্রেসিডেন্ট ট্রাম্পের হার মানতে অস্বীকৃতি জানানোর কারণে তারা গুরুত্বপূর্ণ সংক্রমণের তথ্য বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের কাছে দিতে পারছেন না। বাইডেন দলের অন্যতম স্বাস্থ্য বিশেষজ্ঞ ড অতুল গাওয়ান্দে এবিসির দিস উইক অনুষ্ঠানে বলেন, অনেক ধরনের তথ্য আমাদেরকে জানতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত এর জন্য অপেক্ষা করা যায় না। তিনি বলেন, জাতীয় স্বার্থে হস্তান্তর দলকে হুমকির পর্যালোচনা করতে হবে, যেমন কোথায় সরঞ্জাম মজুদ করা আছে, কতটুকু গ্লোভস বা মাস্ক আমাদের সংগ্রহে রয়েছে ইত্যাদি। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ ড ফৌচি বলেন, নতুন প্রশাসনে করোনা ভাইরাসকে আয়ত্তে আনা সহজতর হবে। সাহায্যদাতা সংস্থাগুলি হুঁশিয়ার করে দিয়েছে যে ইরাক সরকার ৮ নভেম্বর কোভিড সংকটকালে আইসিসদের সংঘাত থেকে পালিয়ে আসা যেসব ইরাকি জনগণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন সেগুলো তড়িৎ বন্ধের ঘোষণা দিয়ে শীতের শুরুতে হাজার হাজার শরণার্থীদের ভয়ঙ্কর এবং অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন। ইউনেসিয়ার বা জাতিসংঘ শরণার্থী এজেন্সির মুখপাত্র বাবার বালুচ জানান যে তার সংস্থা ইরাক সরকারকে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি জানান, তার কথায়, বিশেষ করে সেইসব বাস্তুচ্যুত জনগণের জন্য আমরা বেশি উদ্বিগ্ন যারা মধ্য এবং পশ্চিমাঞ্চল ইরাকের সংঘাত পীড়িত অঞ্চলে ওই এলাকার কর্তৃপক্ষ বা সম্প্রদায়ের সঙ্গে আলোচনা না করে সেখানে যেতে চাইছেন না। ইউনেসিয়ার জানায়, প্রায় ৪৮,০০০ শরণার্থীদের এ মাসের শেষ নাগাদ শিবির বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে অল্প নোটিশে তাঁবু ছাড়তে বাধ্য করা হবে যাতে অনিশ্চয়তার মুখে পড়বেন দুর্ভাগ্য এসব পরিবার।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
মাস্ক পরিধান নিশ্চিত করতে বাংলাদেশে ভ্রাম্যমাণ আদালত বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি প্রতিবেদন।
বাংলাদেশে করোনা সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দপ্তর বলছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ২,১৩৯ জন আক্রান্ত হয়েছেন। দুই মাসেরও বেশি সময় ধরে ২,০০০এর নিচে স্থির ছিল আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় ধাক্কা শুরু হয়ে যাওয়ায় গ্রাফ উপরের দিকে উঠছে। সর্বশেষ একদিনে মারা গেছেন ২১ জন। শীতে করোনা ভাইরাস আরও সক্রিয় হবে এমন আশঙ্কা তো রয়েছেই। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সচেতন না হলে পরিস্থিতি বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে চাপ বাড়ছে। মাঝখানে রোগী কমে যাওয়ায় কোভিড চিহ্নিত কয়েকটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আবার সেগুলো খোলার চিন্তাভাবনা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কয়েকটি বিষয়ে নীতি নির্ধারকরা একমত হয়েছেন। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত বসানোর সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দুই একদিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ওদিকে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশ্বে করোনা আক্রান্ত শ্রমিকদের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করার প্রস্তাব দিয়েছেন। লাখো কোটি শ্রমিকদের সহায়তার জন্য এই ব্যাংক প্রয়োজন। রয়টার্স ফাউন্ডেশনের বার্ষিক আয়োজন ট্রাস্ট কনফারেন্সে প্রফেসর ইউনুস বলেন, করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে বিশ্ব অর্থনীতি ও সামাজিক অবস্থার দুর্বলতা। তিনটি বিষয়ের উপর জোর দেন প্রফেসর ইউনুস, জলবায়ু পরিবর্তন রোধ, সম্পদের সুষ্ঠু বণ্টন ও গণ বেকারত্ব দূর করা এই মুহূর্তের জরুরি কাজ। তিনি অবশ্য একথাও বলেছেন, এই সংকট আমাদের জন্য সুন্দর সবুজ ভবিষ্যতের পথ তৈরি করেছে। আশঙ্কার ইঙ্গিত দিয়ে বাংলাদেশি এই অর্থনীতিবিদ বর্তমান সময়ে এটিকে টাইম বোমার সঙ্গেও তুলনা করেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবারে পশ্চিমবাংলার সংসদীয় নির্বাচনের উপর পরমাশিস ঘোষরায়ের একটি রিপোর্ট।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর বেশি দেরি নেই, এর মধ্যেই যাবতীয় রণকৌশল স্থির করে ফেলতে হবে। আগে সিদ্ধান্ত হয়েছিল কালী পুজোর পর জোট বৈঠকে বসবে বাম কংগ্রেস, সেই মতো আজ ভাইফোঁটা মিটলে বৈঠকে দিনক্ষণ ঠিক করে ফেললেন দুই শিবিরের নেতারা। সংশ্লিষ্ট সূত্রের খবর, আগামীকাল মঙ্গলবার ক্রান্তি প্রেসে আগামী বছর 2021-এ যৌথ লড়াইয়ের রূপরেখা স্থির করতে আলোচনায় বসতে চলেছেন বামফ্রন্টের অন্যতম নেতা বিমান বসু ও পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। 2021-এ তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে প্রতিহত করতে পশ্চিমবঙ্গে জোট গড়ে লড়বে সিপিএম এবং কংগ্রেস। রাজ্য সিপিএমের সদর দপ্তর আলিমুদ্দিনের এই প্রস্তাবে পলিটব্যুরো কেন্দ্রীয় কমিটির সিলমোহর পড়ার পর পুজোর মধ্যে সপ্তমীর দিন বৈঠকেও বসেছিল দুই শিবির। সেদিন তাদের মধ্যে প্রাথমিক কথাবার্তাও হয়, ঠিক ছিল কালী পুজোর পর ফের এ নিয়ে আলোচনা হবে। দলীয় সূত্রের খবর, বৈঠকের দিন ঠিক করতে গতকাল রবিবার রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ফোন করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে। রাতের দিকেই ঠিক হয় আগামীকাল মঙ্গলবার আরএসপির ক্রান্তি প্রেসে ফের দুপক্ষ বৈঠকে বসবেন বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরে জানায়, বেলারুশ সরকার শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে 3 মাস ধরে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। 9 আগস্টের নির্বাচনের ফলাফল বেলারুশের জনগণ মেনে নেননি, যে নির্বাচনে জালিয়াতির আশ্রয় নিয়ে দীর্ঘকালীন স্বৈর শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো আবারও ক্ষমতা লাভ করেন। জনগণ তাদের দাবি জানিয়ে রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন। আজ অব্দি সরকার সেখানে 25,000 প্রতিবাদকারীদের আটক রেখেছে, যাদের মধ্যে রয়েছেন 1,000-এরও বেশি প্রতিবাদকারী যারা 8ই নভেম্বর সংহতি মার্চে অংশ নিয়েছিলেন। আজারবাইজান শান্তি চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়ার সেনাবাহিনীকে এবং অবৈধ আর্মেনীয় বসবাসকারীদের কারবাসার শহর থেকে চলে যেতে 25 নভেম্বর পর্যন্ত সময় দিতে সম্মত হয়েছে। বাকুতে প্রেসিডেন্ট আলিয়েভের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট পুটিনের হস্তক্ষেপ এবং শুধুমাত্র মানবতার খাতিরে প্রেসিডেন্ট আলিয়েভ সময়সীমা বাড়াতে সম্মত হয়েছেন। তবে শর্ত অনুযায়ী 15ই নভেম্বরের মধ্যে তাদের কালবাসার ছেড়ে যাওয়ার কথা ছিল। এবং দুটি সর্বশেষ খবর দিয়ে শেষ করব আজকের বিশ্ব সংবাদ। মডেনা ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত ভ্যাকসিন প্রায় 95% সফল বলে দাবি করেছে। এবং 4 ক্যাটেগরির আয়োটা ঘূর্ণিঝড় প্রচণ্ড রূপ নিয়ে নিকারাগুয়া, হন্ডুরাস এবং সংলগ্ন অঞ্চলে আঘাত হেনেছে। এর প্রভাবে কোন কোন এলাকায় 3 ফিট পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড় সোমবারের দিনের শেষে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের জন্মস্থান রাখাইন রাজ্যে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপান মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে কাজ করবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি। সোমবার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অধ্যয়নরত সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে জাপান ও বাংলাদেশের 50 বছরের বন্ধুত্ব নিয়ে এক অনলাইন লেকচারে রাষ্ট্রদূত ইতো নওকি এমন মন্তব্য করেছেন বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আসিয়ান দেশগুলোর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা এবং পরবর্তী ধাপ হিসেবে আস্থা তৈরির প্রক্রিয়া শুরু করা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের সমৃদ্ধি অর্জন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে জাপানের প্রতিশ্রুতিবদ্ধতার বিভিন্ন দিকগুলো তার বক্তব্যে তুলে ধরেন। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইট সম্প্রতি এক বিবৃতিতে তাদের ভাষায় ভাষান্তরে যে 300 জনের ওপর রোহিঙ্গাকে আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে। সংস্থাটি অভিযোগ করেছে প্রায় 6 মাস আগে ভাষান্তরে নিয়ে যাওয়া এসকল রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কারণ তাদের মুক্তভাবে চলাচল সীমাবদ্ধ করা ছাড়াও নিরাপত্তা বাহিনী তাদের প্রতি খারাপ ব্যবহার, হুমকি ও মারধর করছে। ভাষান্তর মানুষের বসবাসের উপযোগী কিনা তার নিরপেক্ষ মূল্যায়ন না হওয়া পর্যন্ত এবং রোহিঙ্গারা সেখানে স্বেচ্ছায় যেতে আগ্রহী কিনা তা জানা পর্যন্ত ওই প্রত্যন্ত দ্বীপে তাদের স্থানান্তরের প্রক্রিয়া বন্ধ রাখার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রোববার রাজশাহীতে সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলোর চাপের কারণে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাষান্তরে স্থানান্তরের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তিনি আরো বলেন, যে সকল রোহিঙ্গা সেখানে আছেন তারা ভালো আছেন এবং কক্সবাজারের গিঞ্জি আশ্রয় শিবিরগুলো থেকে অনেক রোহিঙ্গা স্বেচ্ছায় ভাষান্তরে যেতে আগ্রহী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
বিহারে জেডিইউ নেতা নীতিশ কুমার আজ চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তার সঙ্গে শপথ নিলেন আরও 14 জন মন্ত্রী। পাটনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে অবশ্য দীর্ঘদিনের উপমুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদী মন্ত্রিসভায় নেই, তার বদলে বিজেপি 2 জন উপমুখ্যমন্ত্রী পেয়েছে, তার কিশোর আর রেণু দেবী। নীতিশ কুমারের দল এবারে বিজেপির থেকে অনেক কম আসন পেলেও আগে থেকেই তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ফল যাই হোক না কেন নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই তাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। তবে বিজেপি 74টি আসন পাওয়াতে 2 জন উপমুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী পেয়েছে। জানা গিয়েছে সুশীল মোদীকে কেন্দ্রে মন্ত্রী করে পাঠানো হবে। এবারে তেজস্বী যাদবের আরজেডি এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে 75, তার সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। তারা 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও মাত্র 19টিতে জিতেছে। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বীর আরজেডি ও তার জোটসঙ্গী কংগ্রেসই ভোটে জয়ী হবে। তাই যদি হতো তাহলে তেজস্বী হতেন 31 বছর বয়সে সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী। তিনি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি, বলেছেন বিহারে এনডিএ কে জনগণ প্রত্যাখ্যান করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সেলিম হোসেনের একটি রিপোর্ট, সাক্ষাৎকার ভিত্তিক।
অনুষ্ঠিত হয়েছে রোহিঙ্গা ডায়ালগ, বাংলাদেশ ইউথ পলিসি ফোরাম নামে একটি সংগঠনের সহায়তায় একটি ওয়েবিনার হয়েছে আর কি ইন্টারনেটে। রোহিঙ্গার সংকট নিরসনে কি করা দরকার, কি করা উচিত, রোহিঙ্গাদের অবস্থা কি, জেনোসাইড বিষয় কি ভাবছে, এই সব কিছু নিয়ে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞরা এই প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। এখন আমি কথা বলছি অধ্যাপক আহমেদ মুশফিক মোবারক, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, তিনিও একজন বক্তা ছিলেন এই অনুষ্ঠানে। অধ্যাপক মুশফিক মোবারক, মূলত আপনার কাছে কালকের অনুষ্ঠানের আমরা অনেকেই শুনেছি বা দেখেছি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন যেখানে আপনি অনেক বিষয় তুলে ধরেছিলেন, তো আপনার বিষয় ছোট্ট করে একটু বলবেন যে কি কি রেকমেন্ডেশন ছিল, খুব সামারাইজ করে যদি জিজ্ঞেস করি।
যেটা আমি তো অর্থনীতিবিদ, তো আমি এই রোহিঙ্গা ক্রাইসিসের অর্থনৈতিক কোনো ফোকাস আছে কিনা বা সেটা সোর্স আছে কিনা সেটা সেই সম্বন্ধে আমরা কিছু গবেষণা করে দেখেছি। এখন তো দেখা গেল যে আমরা যদি তো সেই গবেষণা কেমন করে আমরা করলাম সেটা আগে বলি। সেটা হলো প্রথমত আমরা এই বার্মায় গত 10 বছর ধরে যত ধরনের ধরেন গৃহযুদ্ধ, দ্বন্দ্ব, বিবাদ, সংঘাত, সংঘর্ষ যেগুলো চলছে সেগুলো সব ডেটা আমরা প্রথমে একত্র করেছি। হ্যাঁ, তো তারপর দেখা গেল সেভাবে দেখা যায় কবে আর কোন জায়গায় এক্স্যাক্টলি কোন জায়গায় কি কারণে সেই সংঘর্ষটা শুরু হয়েছে। এখন সেই ডেটা বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে রোহিঙ্গাদের উপর বিশেষভাবে এবং খুব পদ্ধতিগত ভাবে অনেক দিন ধরে নিপীড়ন চলছে আর সেটার কিছু কিছু অর্থনৈতিক ভিত্তি রয়েছে। হ্যাঁ, তো একটা রেজাল্ট হলো যে যখনই ধরেন জমি বা ফসলের মূল্য বেড়ে যায়, ওখানে তো আমাদের দেশের মতোই ধান চাষ হয় বেশি। হ্যাঁ, তো যেগুলো এলাকায় জমি মূল্য বেশি কারণ ধরেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ধানের দাম বা চালের দাম বেড়ে গেছে, ঠিক সেই সময় ওদের উপর ওই নিপীড়নটা বেড়ে যায়। তখন অপারেশন বেড়ে যায়, তাদেরকে বের করার চেষ্টা করে আর সেই সেই জমি হয়তো দখল করে নেওয়ার কারণে। তো এই জন্য লুটিং আর আক্রমণ এগুলো সবকিছু বেশি দেখা যায়। আর আরেকটা জিনিস দেখা গেল যে অন্যান্য সব বার্মার অন্যান্য এলাকার যেগুলো সংঘাত চলে তার তুলনায় রোহিঙ্গাদের উপর অনুপাতহীনভাবে বেশি করে চাপ সৃষ্টি করে এবং আক্রমণ বেশি করে। আর আরেকটা জিনিস দেখা যায় যে ওখানকার তাতমা দেওয়া যেটা হলো যে মিলিটারি ফোর্সেস, তারা রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের আক্রমণ আর নির্যাতন তারা বেশি করে। হ্যাঁ, অন্যান্য অবশ্যই বার্মায় মিয়ানমারে অন্যান্য এলাকায় অন্যান্য প্রদেশে অনেক ধরনের গৃহযুদ্ধ চলছে, কিন্তু সেখানে যেভাবে তারা রিয়াকশন করে যে রেবেল ফোর্সেস এর উপর রোহিঙ্গাদের উপর তাদের রিয়াকশনটা একদম ভিন্ন রকম।
গত 2017 থেকে পর্যন্ত 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পগুলোতে গাদাগাদি করে বসবাস করছে মানবেতর অবস্থায় অনেক সংকটের মধ্যেও, তার উপরে আবার করোনা মহামারী। তো প্রত্যাবাসনের বিষয়ে কিন্তু প্রথম থেকে কথা বলা হচ্ছে এবং দুই দেশের মধ্যে একটা চুক্তি হচ্ছে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হচ্ছে না, কার্যকরী কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। তো আপনার কি মনে হয় প্রত্যাবাসন কি কোনো সংকট সমাধানের কোনো পথ বা এটার সম্ভাবনা কতটুকু?
জি আচ্ছা, এটা খুব অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, কিন্তু আমি আগে থেকে বলে রাখি এটা আসলে কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার, একটা রাজনৈতিক প্রশ্ন বা হয়তো একটা কূটনৈতিক সমাধান দরকার। যে চুক্তিটা দরকার সেটা হয়তো রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে আমাদের একটা চুক্তি তৈরি করতে হবে, কিন্তু আমি অর্থনীতিবিদ এই জন্য আমার তেমন একটা বিশেষ কোনো দক্ষতা বা বিশেষজ্ঞতা নেই এই ব্যাপারে, তো এই জন্য আমি একটু মানে কেয়ারফুলি কথা বলতে চাই। এখন যেটাকে বলে জিও পলিটিক্যাল বা ভূ রাজনৈতিক গুরুত্ব, হ্যাঁ, বার্মার অবস্থান বেশ ভালো। এখন চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান বিভিন্ন দেশ বার্মা বা মিয়ানমারকে একটা ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে চিন্তা করে। হ্যাঁ, একটা বড় মার্কেট, এখনো পুরোপুরি ওপেন নয়। তো এখন সেই কারণে আমার মনে হয় সেই কারণে বার্মার উপর তেমন একটা চাপ এখনো পড়েনি, কিন্তু সেই জন্য আমরা এই গবেষণা করছি মানে দেখানো যে ধরনের অত্যাচার চলছে, হ্যাঁ, মানে সেটা একটা মানবিক দিকও আছে যেটা আমরা ছাড়াও অর্থনীতি আর বার্মার ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ছাড়াও ওই মানবিকতা আমাদের একটু মানে গুরুত্ব দেওয়া উচিত। তা এখন তার অনুযায়ী যদি রাজনৈতিকভাবে কিছু একটা পরিবর্তন ঘটে আর বিভিন্ন দেশ একত্র হয়ে, চীন বা ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যদি একত্র হয়ে মিয়ানমারের উপর চাপ দেয়, এমন না তাহলে শুধু ওই প্রত্যাবাসনের সম্ভাবনা বাড়বে।
আরেকটি প্রশ্ন যেটি আমি করছিলাম যে বাংলাদেশে তো যেহেতু অল্প একটি জায়গায় অনেক মানুষ একসঙ্গে বসবাস করছে, বাংলাদেশ সরকার চাচ্ছিল এদেরকে আরেকটু ভালোভাবে রাখার জন্য ভাষাঞ্চরে কেন্দ্র করা, করেছে অলরেডি, তো সেটার ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি ধারণা, ভাষাঞ্চর কতটা উপযুক্ত?
আমাদের গতকালকে ওয়েবিনারে আমার সাথে ছিল স্টিভেন কোরলেস, সে হলো যে UNHCR এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, তো তাকে ওই প্রশ্ন করা হয়েছিল একজন ওয়েবিনারে একজন পার্টিসিপেন্ট সেই প্রশ্নই তুলেছে, উনিও সাংবাদিক ছিল। তা এখন উনি যেটা বললো যে বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা যারা ওখানে কাজ করে, কক্সবাজার উখিয়া উপজেলা এলাকায় কাজ করে, হ্যাঁ, তারা এই ব্যাপারে একটু চিন্তিত এখনো। হ্যাঁ, সেটা চিন্তিত তার কারণ হলো যে এটা মানে এত লোক একবারে অন্য একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া, মানে মানে প্ল্যান হলো ধরেন 1,00,000 লোকের বেশি হয়তো ভাষণ জুড়ে,
1,00,000 কথা প্রথমে বলা হচ্ছে প্রাথমিকভাবে,
হ্যাঁ, কিন্তু সেটা ঠিক মতো পরিকল্পনা করে করতে হবে, হ্যাঁ, সেটাই মূল কথা। ধরেন মানে একটা ছোট্ট উদাহরণ দিই, এখন ওই এলাকায় 1,00,000 লোকের জন্য পরিষ্কার পানি যে প্রয়োজন, মানে খাবার পানি, হ্যাঁ, সেই পানি কি আছে কিনা, হ্যাঁ, সেটা তো একটু মানে খুব মানুষ পাঠানোর আগে খুব কেয়ারফুলি দেখে নিতে হবে। সেটা একটা শুধু ছোট কথা বললাম, তারপর সেই স্যানিটেশনের কথাও চিন্তা করে দেখতে পারেন, বা ওখানে লজিস্টিক্স এর কথাও চিন্তা করে দেখতে পারেন। তো এই এইগুলা ব্যাপারে আর কি বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থারা একটু চিন্তিত হয়েছে, তো তাদের কথা মানে তাদের সাথে মিলে ভালো করে পরিকল্পনা করে মানে যাতে আমরা আমাদের আমাদের নিজস্ব বাংলাদেশি নিজস্ব মানবিকতা বজায় রাখতে পারি, সেভাবে আমাদের সামনে আগানো উচিত।
আচ্ছা, শেষ আর একটি বিষয় যেটি, সেটি হলো আমরা জানি যে গোটা বিশ্বই রোহিঙ্গা সংকট সমাধানে নানানভাবে সহায়তা করে আসছে বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র তার মধ্যে অন্যতম প্রধান। নতুন প্রশাসন কি রোহিঙ্গা সংকটের বিষয়ে নতুন কোনো বা অন্য কোন রকম ভাবে চিন্তা করবে?
হ্যাঁ, তো প্রশাসন তো বদলে গেছে, তো হয়ে গেছে এখন, আসলে চিন্তা করা উচিত, আমার মনে হয় চিন্তা করবে, কিন্তু সেটা প্রয়োজন হলো একটু বুদ্ধিমান বুদ্ধিমতী কূটনীতি ব্যবহার করা, সেটা এই গত 4 বছরে একদমই ঘটেনি। সেটা হলো যে আমার মনে হয় এই এই এলাকার মানে আমাদের ওই সাউথ ইস্ট এশিয়ায় যেখানে মিয়ানমার অবস্থিত, তো সেখানকার মানে লোকাল পাওয়ার যেগুলো আছে যেমন চীন বা ভারত, মানে যারা যারা মিয়ানমারের সবচেয়ে বড় মানে ব্যবসার পার্টনার হবে, হ্যাঁ, তাদেরকে একত্র করে নিয়ে আসতে হবে, মানে সবাই একত্র করে চাপ দিতে হবে। তো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের করা সম্ভব, কিন্তু একলা নিজে থেকে হয়তো করা সম্ভব হবে না, আর সেটা অন্যান্য দেশ আশেপাশের দেশের থ্রুতে করতে হবে, ধরেন আসিয়ানের সাথে আবার যোগ দিয়ে এগুলো করা সম্ভব। আর আই হোপ যে আমাদের এই নতুন নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসে এই এই ব্যাপারে খুব গুরুত্ব দিবে, কারণ গত আপনি যে বললেন গত 2 বছরের মধ্যে 1,000,000 বা 10,00,000 বেশি মানুষ অলরেডি রেফিউজি হয়ে আছে, সেটা তো আর মানে বছরের বছর এভাবে করে রাখা সম্ভব না।
অনেক ধন্যবাদ অধ্যাপক আহমেদ মুশফিক মোবারক, ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদেরকে সময় দেওয়ার জন্য।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক।
সেনেটর শেখ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার এই আয়োজনে।
আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে জর্জিয়াতে এখনো ভোট গণনা চলছে এবং এই প্রক্রিয়া কেন মানে হাতে গোনা হচ্ছে পুনরায়, কেন
হাতে গোনা হচ্ছে? এই কারণে নর্মালি আমাদের সাধারণত যদি আপনি 0.5% ভোটের ব্যবধান থাকে এটা কম্পিউটারে হয় অটোমেটিক, কিন্তু রিপাবলিকান স্টেট স্টেট অফ সেক্রেটারি স্টেট উনি চাচ্ছেন এটা হাতে গণনা করার জন্য, যেহেতু আমাদের পেপার ব্যালট চালু হয়েছে এই বছরে। সো আমাদের সাথে এতে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা যখন ভোট দিতে গিয়েছি সবাই ব্যালট যে আমরা ইউজ করেছি তাতে আমাদের প্রিন্ট আউট আছে। সো অলমোস্ট 5,000,000 লোক ভোট দিয়েছে, তো 5,000,000 পিস অফ পেপার আমাদের জন্য রাখা আছে বাক্স করে। এখন ওটাতে কিভাবে মানে ভোটটা গণনা অ্যাকুরেট হয়েছে কিনা কম্পিউটার ঠিক মতো মানে এটা গণনা ঠিক মতো করেছে কিনা ওটা দেখার জন্য জনগণের মাধ্যমে এটা পড়ে আবার দেখবে। তো প্রসিডিউরটা হলো আপনি যে যে কাউন্টিতে আমাদের 159টা কাউন্টি আছে, প্রত্যেকটা কাউন্টি তারা নিজেরা নিজেরা করছে তাদের কাউন্টির ভোটগুলি। তো প্রসিডিউরটা হবে কি আপনার আইদার কাউন্টি এমপ্লয়ি অথবা ওই কাউন্টির জনগণ যে কাউন্টি বসবাস করে ওরকম একজন নাগরিক হতে হবে। এটা বাক্সে রাখা আছে কাগজগুলি, ওই বাক্স খুলে একজন ব্যালটটা ধরবে, তারপরে নাম পড়বে, এটাকে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে না ট্রাম্পকে, পড়ার পর ওটা দ্বিতীয় আরেকজনকে দেওয়া হবে এবং সেই
ডোনাল্ড ট্রাম্প না বাইডেনকে
বাইডেন পড়বে দুইজন, আরেকজন তৃতীয় আরেকজন থাকবে সাইডে সে শুনবে, দুটো যদি ম্যাচ করে ওইটা টেবিলের উপরে রাখা হবে, আর যদি ডিফারেন্স হয় তখন এটা আরেকটা টেবিলে যাবে পাশাপাশি ওখানে চেক করে ভেরিফাই। এইভাবে 5 মিলিয়ন ভোট সিঙ্গেল প্রত্যেকটা পেপার ইন্ডিভিজুয়ালি করা হবে, এতে যদি কোন ডিফারেন্স আসে তখন আবার ওটাকে দেখা হবে দুই গ্রুপের মধ্যে। তো জনগণ যারা আছে পাবলিক লোকাল কাউন্টি যারা তারও প্রসেস তারও দেখতে পারবে দূর থেকে, টাচ করতে পারবে না। আমাদের ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টিরও সদস্য যারা আছে তারা অবজার্ভার হিসেবে থাকতে পারবে থাকবে।
জি, এবার আপনার কাছে জানতে চাইবো যে এই নির্বাচন নিয়ে অনেক ধরনের কথাবার্তা অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, এই যে প্রেসিডেন্ট ট্রাম্প খুব শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াতে তিনি যে রাজি হচ্ছেন না এবং তিনি যে হার মেনে নিচ্ছেন না, এতে এই যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তিনি ইতিমধ্যেই করোনা ভাইরাসের টাস্ক ফোর্সের ঘোষণা করেছেন, তিনি কারা কারা রয়েছেন, এই যে নানান ধরনের প্রক্রিয়া কাজকর্ম এটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তা আপনার কাছে কি মনে হয় যে এটি আর কতদিন কিভাবে চলতে পারে?
যদিও তার কোঅপারেশন পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প কাছ থেকে, আমাদের ইউনাইটেড স্টেটস এর কনস্টিটিউশন এমন কিছু বাধা নেই বা বলা নাই যে প্রেসিডেন্ট যে আছে এখন তাকে কনসিড করতে হবে, সে করুক না করুক January 20 ট্রান্সফার হবে, যে প্রক্রিয়া যেটা প্রসেস ইজ অলরেডি ইন প্লেস দ্যাট উইল হ্যাপেন, ও করতে চাক বা না চাক, বা দ্যাট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ টু লিভ হোয়াইট হাউস অন January 28, দ্যাটস হিজ টাইম লিমিট।
জি, আপনার কাছে কি মনে হয় আপনি যেটি বলেন যে রিপাবলিকান একজন নেতা অলরেডি এর মধ্যে বলেছেন যে তিনি তার মতো করে তিনি পদক্ষেপ নেবেন, কি ধরনের পদক্ষেপ তিনি নিতে পারেন বলে আপনার ধারণা?
অনেক এজ এ ইউএস সেনেটর তাদের অনেক ক্ষমতা আছে, অনেক কিছু আছে, পাবলিকলি যদি স্টেটমেন্ট করে, অনেকে যারা আছে অনেকে যারা ভয় আছে যারা ট্রাম্পকে মানে দে ওয়ান্ট সে এনিথিং ব্যাড অ্যাবাউট হিম, খারাপ কিছু বলতে চায় না, তারা অনেকে এগিয়ে আসবে, এতে আমার কোন সন্দেহ নাই। ইউএস সেনেটর ক্যান ডু লট অফ স্টাফ, তাদের অনেক ক্ষমতা আছে অনেক কিছু, যেতে আমি এজ এ স্টেট সেনেটর জর্জিয়া আমি গভর্নমেন্ট ওভারসাইট এর একজন মেম্বার, তো যে ভোট গণনা হচ্ছে তার জন্য রিপাবলিকান আমাদের কমিটি চেয়ারম্যান আজকেই আমার কাছে সকালে আমার কাছে মেসেজ আসছে, ওরা আমাদের জর্জিয়াতে সিনেট হিয়ারিং করার জন্য এখানে কাউন্টি কমিশনার কাউন্টি ইলেকশন বোর্ড যারা আছে তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার জন্য, আমি এটা নাকচ করে দিয়েছি উড়িয়ে দিয়েছি, আমি বলছি না দিস ইজ ননসেন্স, উইল নট গোনা ডু দ্যাট, লেট দেম ডু দ্য ওয়ার্ক, ওদেরকে কাজ করতে দেন। সো অ্যাজ এ সেনেটর ইভেন আমার স্টেটের মধ্যে অ্যাজ এ গভর্নমেন্ট ওভারসাইট কমিটি মেম্বার আমার অনেক ক্ষমতা আছে জর্জিয়াতে টু ইলেকশনে কি হচ্ছে না হচ্ছে।
জি, সেনেটর শেখ রহমান আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি, অনুষ্ঠান কেমন লাগছে কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ, আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.